গ্রামের ছোট্ট বাজারে রহমত আলী মাছ বিক্রি করেন। ছোটবেলা থেকেই উনি এই পেশা নিয়োজিত। ওনার বাবা মারা গিয়েছেন গত বছর। ছোটবেলা থেকে বাবার সাথে তিনি প্রতিনিয়ত মাছ ধরতে যেতেন। ওনাদের বাড়ির আশেপাশে প্রচুর খালবিল রয়েছে এবং সেই খালবিলে তারা প্রতিনিয়তই মাছ ধরতে যেতেন। এবং উনি ছোটবেলা থেকে, ওনার বয়স যখন 12 বছর কি 13, তখন থেকেই তিনি প্রতিদিন তার বাবার সাথে বেরোতেন মাছ ধরার জন্য। কুচার সাহায্যে বেশিরভাগ সময় তারা মাছ ধরতেন এবং মাঝে মাঝে দেখা যেত যে তার বাবা টাকা জমিয়ে একটা কনুই জাল কিনেছিলেন একটা শহরের বাজার থেকে। সে কনুই জালের সাহায্যেও তিনি মাছ ধরতেন ওনার বাবার সাথে। সে ছোটবেলার পেশাটা, বাবার দেয়া সেই পেশাটা তিনি ভুলতে পারেননি। এমনকি উনি তেমন একটা লেখাপড়া করেননি, যার কারণে সে মাছ ধরার পেশাটাই তিনি বেছে নিয়েছিলেন। ওই বাজারে তিনি প্রতিনিয়তই মাছ বিক্রি করতেন এবং আশেপাশের খাল বিল নদী নালা থেকে মাছগুলো তিনি তুলে আনতেন। ওনার যে বড় বড় জাল ছিল, তিনি সেই জালগুলো কিনেছিলেন, সেই জালগুলোর সাহায্যে তিনি মাছ ধরতেন। ওনার পরিবারের সদস্য সংখ্যা 5 জন, ওনার ওয়াইফ, উনি নিজে এবং ওনার 2 মেয়ে এবং একটা ছেলে আছে। 3 সন্তান এবং ওরা 2 রহমত আলীর পরিবারের এই 5 সদস্য তাদের গ্রামের বাড়িতেই থাকত। বাপদাদার দেয়া যে ভিটে মাটিটা ছিল সেখানেই তাদের বাড়িটা ছিল। পাশটা ছিল টিনের, উপরেও টিনের বেড়া। পূর্বে তার বাবা যে ঘরে থাকতেন সেটা মাটির ঘর ছিল, তো পরবর্তীতে সেটা পরিবর্তন করে কিছু টাকা জমিয়ে তিনি টিনের ঘরে সে বাড়িটা রূপান্তরিত করেন। ওনার বাবা যখন বাড়িটা কিনেছিলেন তখন প্রচুর গাছগাছালি লাগিয়েছিলেন সেখানে। বাড়ির চারপাশে প্রচুর বড় বড় গাছ, একবারে জঙ্গলের মতো অবস্থা হয়ে আছে তাদের বাড়িটা। তো একটা সময় দেখা যেত যে তাদের আশেপাশে যে বাড়িগুলো ছিল, তার বাবা যখন ওই বাড়িটা কিনেছিলেন তখন আশেপাশের সব জমিন একেবারে ফাঁকা ছিল, শুধুমাত্র ফসল চাষ করা হতো, ধান, মাঝে মাঝে সরিষা চাষ করা হতো সেখানে। তো এরপরে বছরের পর বছর চলে যাওয়ার পর আস্তে আস্তে মানুষজন সেখানে বসত ভিটা বানাতে শুরু করে। তো যে কারণে তারা যে গাছ লাগিয়েছে সেই গাছগুলোর তুলনায় রহমত আলীদের বাড়িতে গাছগুলো বিশাল বড় সাইজের এবং একটা জঙ্গলের মতো অবস্থা। রহমত আলীর বাবা ওই বাড়িটা তৈরি করার পরে প্রায় 25 বছর পরের কথা, তো গাছপালা যখন বিশাল বড় হয়ে গিয়েছিল, আশেপাশে এক পুরো জঙ্গলের মতো অবস্থা, বেশ কয়েক বছরের জন্য রহমত আলীর সেই বাবা ওনার ছেলে সন্তানদেরকে নিয়ে তিনি সেখান থেকে শহরে চলে গিয়েছিলেন, ঢাকায়। ঢাকায় তিনি একটা গার্মেন্টসে চাকরি করতেন, তো সেই গার্মেন্টসে তিনি বেশ কয়েক বছর চাকরি করেন। তো যত বছর তিনি বাড়িতে ছিলেন না, এমনিতেই তো বাড়ি ঘরে মানুষজন না থাকলে আবর্জনা জাতীয় যে গাছপালা আছে ঝোপঝাড় সেগুলো ভরে যেত। তো আশেপাশের যারা ক্ষেত করত ফসল ফলাত, আশেপাশের জমির লোকজন, তারা মাঝে মাঝেই কেমন যেন মানে অস্বস্তি ফিল করতো ওই বাড়িটার কাছে আসলে। তো অনেকে মনে হতো যে এই বাড়িতে কোনো মানুষজন নেই, কিন্তু তাদের মনে হতো যে বাড়ির আশেপাশে কেউ যেন হাঁটাহাঁটি করছে, বা অনেকেই যে তাদের টিনের ঘর, মাটির যে ঘরটা ছিল তার বাবা তৈরি করেছিলেন, ওই মাটির ঘরের ভেতরেও কারো যেন কথা বলা তিনি শুনতে পেত। তাই মানুষজন যে ফসল ফলাতে আসতো তারা শুনতে পেত। বাঁশের তৈরি তরজা, যারা গ্রামে থাকেন তারা চিনবেন হয়তো, ওই তরজার বেড়া ছিল, তরজার বেড়ার দুপাশে মাটি লেপে ওইটাই ওইরকম ঘর তৈরি করা ছিল। তো আশেপাশে যারা জমিতে কাজ করতে আসত তারা হয়তো ভাবত যে হয়তো কোনো নেশাখোর ব্যক্তি হয়তো ভিতরে ঢুকে নেশা করে, বাড়িতে আশেপাশে যখন কেউ নাই এটাই তারা মনে করত, এর বেশি আর তারা কিছু বলতে পারত না। বেশ কয়েক বছর পর যখন রহমত আলীর বাবার চাকরিটা চলে যায় সেই গার্মেন্টসে, তখন তিনি ওনার স্ত্রী এবং বাচ্চাদেরকে নিয়ে তিনি সেখানে পুনরায় আসেন। তা আসার পর দেখেন যে বাড়ি ঘরের এই জরাজীর্ণ অবস্থা একদমই ঝোপঝাড়ে ভরে গিয়েছে। তারপর তিনি আস্তে আস্তে মানুষজন নিয়ে সে বাড়িঘর তিনি পরিষ্কার করেন। রহমত আলীর বাবা পুনরায় যখন তাদের সেই বাড়িতে এসেছিলেন তখন তার বাবা যেটা দেখেছিলেন, রহমত আলী তো তখন বয়স 9 কি 10 বছর, তখন তিনি বুঝতে পারছিলেন, মানে তিনি তখন তো মোটামুটি বুঝেন সবকিছু। তো ওনার বাবা প্রথম যখন ঘরের ভিতরে ঢুকেছিলেন, উনি একটু মানে ভয় ফিল করছিলেন এবং ওনার কাছে মনে হচ্ছিল যে তিনি কিছু একটা দেখে খুবই ভয় পেয়ে গেছেন। রহমত আলী তিনি যেটা ফিল করেছিলেন যে তার মনে হলো যে বিশাল ডানাওয়ালা পাখি তাদের ঘরের ভেতর থেকে মুহূর্তের মধ্যে যেন উড়াল দিয়ে পাখা ঝাপটে চলে গেল, এই শব্দটা তিনি শুনতে পেয়েছিলেন। তো এর বেশি ওনার আর কিছু মনে ছিল না। পরবর্তীতে ওই বাড়িঘর পুনরায় বসবাসের উপযোগী করে তারা সেখানে বসবাস করতে শুরু করেন। ওই বাড়িতে থেকেই রহমত আলী এবং তার আরেক ছোট ভাই সেখানে বড় হয়। উপযুক্ত বয়স হওয়ার পর রহমত আলীর ছোট ভাইকে কোন রকমে টাকা ঋণ করে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। তিনি মিডল ইস্টের একটা দেশে থাকতেন, তো রহমত আলীর সেই সামর্থ্যটুকু ছিল না, তাকে তার বাবা পাঠাতে পারেনি কোথাও, তাই সে তার বাবার পুরনো সেই পেশায় নিয়োজিত থাকতেন সবসময়। উপযুক্ত বয়স হওয়ার পর রহমত আলীর বিয়ে হয়, ওনার 2 সন্তান হয়, আস্তে আস্তে আর একটা সন্তান হয়, কিন্তু গত কয়েক বছর আগে ওনার বাবা মারা যায়। ওনার বাবা মারা যাওয়ার প্রায় মাসখানেক পরের ঘটনা। ওনার মেয়ে অর্থাৎ রহমত আলীর মেয়ে তখন ক্লাস 9 পড়ে, একা একে যাতায়াত করে হাই স্কুলে। ওই গ্রামের বাজারের বাজারটা পার হলেই একটা হাই স্কুল ছিল, বেসরকারি হাই স্কুল, ওই হাই স্কুলেই ওনার মেয়ে পড়ত, ক্লাস 9 পড়ত কমার্সে। তো প্রতিদিন সময় করে তার মেয়ে স্কুলে আসা যাওয়া করত। তার মেয়ে যেন ভালোভাবে পড়ালেখা করতে পারে একটা প্রাইভেট টিচারের কাছে তিনি পড়তে দিয়েছিলেন ওনার মেয়েকে। তো প্রাইভেটটা ছিল বিকালবেলায় অর্থাৎ আসরের পরে। তো আসরের পরে প্রাইভেটটা শুরু যখন হতো, তখন প্রাইভেট শেষ হতে হতে মাগরিবের আজান অথবা মাগরিবের আজানের পরও হতো মাঝে মাঝে বাসাতে ফিরে আসতে আসতে। তো প্রতিদিনই এরকম সন্ধ্যা করে সেই রহমত আলীর মেয়ে সে বাড়িতে আসত। রহমত আলীর সেই মেয়ের নাম রুকসানা। রুকসানা এরকম সন্ধ্যা করে প্রতিদিনই আসা যাওয়া করত রাস্তা দিয়ে। তো রাস্তার যে পরিস্থিতিটা সেটা বলি যে মাটির রাস্তা, আশেপাশে গাছপালা আছে এবং বাজার থেকে তাদের বাড়ির দূরত্ব যদি হেঁটে যায় তাহলে 15 মিনিট সময় লাগে, কারণ ওই মাটির রাস্তা দিয়ে ওই টাইমে কোনো গাড়ি ঘোড়া গাড়ি চলাচল করে না। তো এরকম পরিস্থিতিতে ওনার মেয়ে রহমত আলীর মেয়ে প্রায় সময় হেঁটে হেঁটে আসা যাওয়া করত। মাঝে মাঝে বিকেলবেলা প্রাইভেটে যাওয়ার সময় একটা দুটা অটো গাড়ি পাওয়া যেত, কিন্তু ফিরে আসার পথে কোনো গাড়ি পাওয়া যেত না। এমনকি ওর সাথে কোনো বান্ধবীও ছিল না তাদের বাড়ির আশেপাশে যে ওর সাথে কেউ আসবে। প্রতিদিন এরকম আসা যাওয়া করাতে হঠাৎ করেই একদিন রোকসানার শরীর অনেকটা খারাপ হয়ে যায়, এমন একটা পরিস্থিতিতে যে ওর এত পরিমাণ জ্বর উঠে। গ্রামের ফার্মেসির গ্রামের যে বাজার ছিল, ওই গ্রামের বাজারের ফার্মেসিতে রহমত আলীর মেয়েকে দেখানো হয় এবং সে ডাক্তার পরীক্ষা করে দেখেন যে প্রায় 105 থেকে 106 ডিগ্রি জ্বর। তো ওষুধ লিখে দেওয়ার পর ওষুধ যেগুলো দিয়েছিল সেগুলো নিয়মিত খাওয়ানোর পরেও কোনোভাবেই রোকসানার জ্বর কমছিল না। রহমত আলীর স্ত্রীর পরামর্শে রহমত আলী গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথে তিনি পরামর্শ করেন। সেই ইমাম সাহেব বলে দেন যে সন্ধ্যার পর এরকম বাইরে একা একা চলাফেরা করা ঠিক না, আর যে রাস্তা দিয়ে রুকসানা প্রতিদিন আসা যাওয়া করে সন্ধ্যার পর, ওই রাস্তাটা খুবই নির্জন এবং সন্ধ্যার আগ মুহূর্তের সময়টা কিন্তু ভালো না। ইমাম সাহেব যেটা বলে দেন ওই টাইমেই সে প্রাইভেট শেষ করে বাড়িতে আসে। তো হয়তো খারাপ কোনো বদ নজর পড়েছে আপনার মেয়ের উপর, আপনার মেয়েকে আমি ঝাড়িয়ে দেব, আশা করি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। তো এই কথা বলার পর রহমত আলী বলেন যে তাহলে আপনি একদিন সময় করে আমার বাড়িতে চলে আসবেন। পরদিন সেই ইমাম সাহেব রহমত আলীর বাড়িতে যান, গিয়ে দেখেন যে মেয়ের অবস্থা, রুকসানার অবস্থা খুবই খারাপ, মানে তার শারীরিক কন্ডিশন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার চোখের নিচে দাগ পড়ে গিয়েছিল, একদম শুকিয়ে অবস্থা একেবারে খারাপ। আরেকটা যেটা তার সম্বন্ধে সমস্যা দেখা দিয়েছিল সেটা হচ্ছে সে অদ্ভুত রকম আচরণ করত। আচরণটা এরকম ছিল, সে প্রায় সময় কাঁচা মাছ মাংস খেতে চাইত। তো তার মা হঠাৎ করে যখন এই জিনিসটা শুনতেন তিনি ভয় পেয়ে যেতেন যে তাহলে তো লক্ষণ ভালো না, তাই তিনি ওই ইমাম সাহেবের সাথে পরামর্শ করার কথা তিনি বলে দেন। ইমাম সাহেব যখন আসেন এই পরিস্থিতি দেখেন, ইমাম সাহেব থাকাকালীনও ওই রোকসানা বেশ কয়েকবার কাঁচা মাছ মাংস খাবে বলে সে জানায়। ইমাম সাহেব বুঝে ফেলেন যে এটা অবশ্যই খারাপ কিছু নজর। তিনি অনেকক্ষণ বসে থেকে যেন চেষ্টা করেন কিছু বোঝার, কিন্তু তিনি কিছু ধরতে পারছিলেন না। তিনি বলেন যে আমি তো, তিনি রহমত আলীকে বলছিলেন যে আমি কিছু বুঝতে পারতেছি না আপাতত, তবে আমি আপনাকে আপনাদের কিছু সমাধান দিয়ে যাই। তিনি কিছু পানি পড়া এবং তেল পড়া দিয়ে যান। তিনি বলেন যে ওই তেল প্রতিদিন নিয়ম করে সকালে এবং রাত্রে যেন তার মাথায় লাগিয়ে দেওয়া হয়, এবং যে পানি পড়াটা তিনি দিয়েছেন সেই পানি পড়াটা খাওয়ার জন্য তিনি দেন নাই। তিনি দিয়েছিলেন যে যখন রোকসানা গোসল করবে তখন একটা বালতিতে সে পানি নেবে গোসল করার জন্য, ওই বালতিতে যে পানি পড়াটা তিনি দিয়ে গিয়েছিলেন এক বোতল, ওই পানি পড়া থেকে বোতলের মুখ দিয়ে দুই ছিপি, অর্থাৎ বোতলের মুখ দিয়ে দুই মুখ পানি যেন ওই বালতির উপর ফেলা হয়, তো ওই বালতির সাথে বালতি পানির সাথে মিক্স করে যেন ওই পানি দিয়ে গোসল করানো হয় রোকসানাকে। এই কথাগুলো তিনি বলে দিয়ে যান এবং টুকটাক কিছু আমল যেন করেন বাড়ির সবাই, এই কথাটা তিনি বলেন সবাইকে। বেশ কয়েকদিন রোকসানা শারীরিকভাবে সুস্থ থাকে। অদ্ভুত আচরণ যে মাঝে মাঝে সে করত সেটাও বন্ধ হয়ে গিয়েছিল, এবং তার শরীরের যে জ্বর ছিল এবং অন্যান্য শারীরিক সমস্যা ছিল সেগুলো কিছুটা কমে গিয়েছিল। শুক্রবার রাতের বেলার কথা, তখন হঠাৎ করে রহমত আলীর ঘুম ভেঙে যায় এবং উনি যেটা ফিল করেন, ওনার পাশের রুমে যে মেয়ে এবং তার ছোট ভাই থাকে, হঠাৎ করে ওনার মেয়ের কান্নার তিনি আওয়াজ শুনতে পাচ্ছিলেন। একজন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করলে যেরকম একটা শব্দ শোনা যায়, আস্তে আস্তে ওই শব্দটা তিনি শুনতে পান। তিনি ওনার বিছানা থেকে নেমে ওই রুমে যান, গিয়ে দেখেন ওনার মেয়ে হাঁটু উপরের দিকে তুলে, মানে হাঁটু গেড়ে বসে ওই মুখ হাঁটুর ভিতরে দিয়ে মুখ বুঝে কান্না করতেছে। তো তিনি কাছে যান, কাছে গিয়ে তিনি ওনার মেয়ের মাথায় হাত রাখেন। হাত রাখার পর তার মেয়ে রোকসানা হঠাৎ করে তার দিকে তাকায়। তাকানোর পর রহমত আলী যেটা দেখে, তার মেয়ের চোখ একদম লাল হয়ে গিয়েছে। একজন নেশাগ্রস্ত মানুষের চোখ যেরকম লাল থাকে বা রাগান্বিত মানুষ যেরকম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, ওই রকম দৃষ্টি দিয়ে সে রোকসানা তার বাবার দিকে তাকায়। এবং তখন রহমত আলী যেটা ফিল করেন যে তার মেয়ের শরীর অনেক গরম, তার শরীর তাপমাত্রা জ্বর থাকলে যেরকম তাপমাত্রা থাকে এর থেকেও বেশি গরম, এবং তার চুলগুলো একদম এলোমেলো, মনে হচ্ছিল কেউ ওর সাথে অনেক ধস্তাধস্তি করেছে, এবং জামা কাপড়ও এলোমেলো হয়ে আছে এবং বেশ কয়েক জায়গায় ছিঁড়ে গিয়েছে। এই জিনিসটা তিনি ফিল করছিলেন তখন। সেটা দেখা মাত্রই তিনি একটা জোরে চিৎকার দেন এবং তার স্ত্রীকে ডাক দেন। তার স্ত্রী আসার পর দেখে যে মেয়ের এই অবস্থা, তখন ইমাম সাহেব যে আমলগুলোর কথা বলে দিয়ে গিয়েছিলেন সেখানে একটা আমল ছিল যে যখন তার শারীরিক কিছু অস্বাভাবিক কন্ডিশন দেখা দেবে বা মনে হবে যে সে স্বাভাবিক অবস্থায় নেই, তখন যেন তাকে এই মানে তার সাথে পদ্ধতিটা অবলম্বন করা হয়। পদ্ধতিটা এরকম ছিল যে রোকসানার বাম হাতের কানি আঙ্গুলে তিনি চাপ দিয়ে ধরেন, চাপ দিয়ে ধরে তিনি কিছু দোয়া দরুদ এবং কুরআনের কিছু নির্দিষ্ট আয়াত ওই ইমাম সাহেব শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, সেগুলো তিনি পাঠ করতে থাকেন। রহমত আলী যখন তার মেয়ের সেই বাম হাতের কানি আঙ্গুলে ধরে তিনি এগুলো পাঠ করছিলেন, তখন তার মেয়ে ভীষণ জোরে জোরে চিৎকার করছিল এবং বলছিল যে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে মুক্ত করে দে, আমাকে আর কষ্ট দিস না, এরকম নাকি বারবার বলতেছিল তার মেয়ে। তো এরকম বেশ অনেকক্ষণ যাবত তিনি সেই দোয়া এবং আয়াতগুলো পাঠ করার পরে তার মেয়ে আস্তে আস্তে নিতে যায়, অর্থাৎ যে শারীরিক কন্ডিশন যেহেতু তার শক্তিশালী ছিল বা রাগান্বিত টাইপের ছিল সেটা আস্তে আস্তে কমে যায় এবং একটু পর সে শুয়ে পড়ে, শুয়ে সে একটা ঘুমিয়ে যায়, মানে একটা ঘুম দেয়, লম্বা ঘুম। যখন রহমত আলী দেখে যে তার মেয়ে ঘুমিয়ে গিয়েছে তখন তিনি চলে আসেন যে যাক এখন আপাতত একটু ঠান্ডা হয়েছে, এবার ঘুমানো যাবে। সকাল হয়ে যাওয়ার পরও রহমত আলীর মেয়ে রোকসানার ঘুম ভাঙে না। ডাকাডাকি করে কিন্তু কোনোভাবেই সে ঘুম থেকে ওঠে না। সে ঘুমাচ্ছে, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে এবং খুবই জোরে জোরে সে নাক ডাকছে। তার নাক ডাকার ফলে তার যে পাশে যে তার ছোট ভাইরা ঘুমাচ্ছিল তাদেরও ঘুম ভেঙে গিয়েছিল এবং তার একটু পরপর ঘুম থেকে জেগে ওঠে তার বোনকে নাকি শরীর ধরে নাড়া দিয়ে বলতো যে আপা নাক ডাকাটা বন্ধ করো আমরা ঘুমাবো, এরকম নাকি বারবার বলেছিল কিন্তু তারা কোনো সাড়া শব্দ পায়নি। রোকসানার চেহারা সব সময় যেন কেমন যেন একটা মলিন হয়ে থাকত, কোনোভাবেই তাকে গোসল করানো যেত না। সে গোসল করতে চাইত না, যখন তার বাবা মা তাকে জোর করত তখন সে অনেক শক্তি দেখাত। তার বাবা মা যেটা ফিল করেন যখন তাকে জোর করে ধরে গোসল করানোর জন্য টিউবওয়েলের পাশে নিয়ে যাওয়া হতো তখন সে এত জোরাজোরি করত। তিনি রহমত আলী যেটা বুঝতে পারেন যে ওনার মেয়ে এমনি শারীরিকভাবে অসুস্থ এবং খুবই দুর্বল, তার পক্ষে দুই তিনজন শক্তিশালী পুরুষের সমান শক্তি তো মানে কখনোই আসা সম্ভব না। সে এরকম জোরে হাত পা ছোড়াছুড়ি করত এবং তাদের হাত থেকে বেশ কয়েকবার হাত মানে ছুটিয়ে তারা পালিয়ে গিয়েছে, মানে এই রোকসানা চলে গিয়েছে। এরকম অনেক ভারী বাড়ি ঘটেছে। সে তার বাবা মার হাত থেকে ছুটে অন্য কোথাও যেত না, ওই রুমের ভিতরে সে চলে যেত। তার শারীরিক এরকম অবস্থার পর বেশ কয়েকদিন এরকম চলতে থাকার পর তার ছোট ভাই যে দুইজন তার বোনের সাথে ঘুমাতো তারাও নাকি বলতো যে তাদের নাকি ভয় করতেছে, তারা তার আপার সাথে থাকতে পারবে না। তো পরবর্তীতে রোকসানাকে একাই তার নিজস্ব রুমে রাখা হতো, সে ওখানে থাকত। ইমাম সাহেবের সেই পানি পড়া এবং তেল পড়াও কোনো কাজে আসছিল না। বেশ কিছুদিন শান্ত থাকার পর সেই সমস্যাটা খুবই জোরালোভাবে আবার শুরু হয়েছে। এমনকি বেশ কয়েকদিন যাবৎ গোসল না করানোর কারণে সে রোকসানার শরীর কন্ডিশন একদম চামড়া শুকানোর মতো অবস্থা এরকম, আর শরীর থেকে একটা বাজে দুর্গন্ধ বের হতো সবসময়। তো যে কারণে তার বাবা মা তার রুমে গেলেই পচা একটা মানে দুর্গন্ধ তারা ফিল করত, বাজে একটা গন্ধ। তো এই এমন অবস্থায় রহমত আলী তখন তার কিছু বন্ধু ছিল যারা তার সাথে মাছ ধরত, তাদের সাথে সে কথাবার্তা বলে। কথাবার্তা বলার পর তারা যেটা জানায় যে তাদের পরিচিত কিছু কবিরাজ এবং তান্ত্রিক আছেন, তাদের সাথে যদি কথা বলে দেখেন তাহলে হয়তো এর একটা ভিত করা যাবে। রহমত আলী সবার কাছে গিয়েছেন, তার বন্ধুরা যে যে কবিরাজ এবং তান্ত্রিকের ঠিকানা দিয়েছেন প্রত্যেকের বাড়িতেই তিনি গিয়েছেন, কথাবার্তা বলেছেন। এর মধ্যে বেশ কয়েকজন এসেছিল, রোকসানাকে দেখেছিল, রোকসানার বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে যেটা জানায় যে ওনাদের পক্ষে কাজটা করা সম্ভব না। আবার যারা কাজ করেছে তারা বেশ কয়েকদিন কাজ করে নাটক করে বেশ কিছু টাকা তারা হাতিয়ে নিয়ে যায় রহমত আলীর কাছ থেকে। মাসখানেক এরকম চলছিল, অর্থাৎ যেটা দেখা যেত যে রোকসানা রাতের বেলা সবচেয়ে বেশি পাগলামি করত, দিনের বেলা কিছুটা স্বাভাবিক থাকতো কিন্তু বেশি সময় সে স্বাভাবিক থাকতো না। যেমন এক ঘন্টা যদি সে স্বাভাবিক থাকে দুই ঘন্টা সে অস্বাভাবিক আচরণ করত, পাগলের মতো প্রলাপ করত, নাচানাচি করত, সে উঠানে চলে আসত অর্ধলঙ্গ অবস্থায়, যেমন দেখেছ মাত্র একটা জামা পরে কোনো সেলোয়ার ছাড়া উন্না ছাড়া সে উঠানে চলে আসত। উঠানে চলে এসে সে অস্বাভাবিকভাবে হাত পা ছোড়াছুড়ি করে নাচানাচি করত। এরকমটা প্রায় সময় রহমত এবং রহমতের স্ত্রী সেটা দেখতেন। এমত অবস্থায় মাঝে মাঝে ওই যে রোকসানা মাঝে মাঝে সে ওই যে কাঁচা মাছ মাংস খাওয়ার জন্য বলতো, তো রহমত আলী মাঝে মাঝে যখন দেখা যেত যে তিনি মাছ ধরে এনে রান্নাঘরে রেখেছেন, তারা স্ত্রী হয়তো মাছ কাটতে যাবে এর আগে গিয়ে দেখে যে মাছগুলো নাই বা মাছগুলোর একটু অবশিষ্টাংশ সেখানে পড়ে আছে, পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যেটা দেখা যায় যে রোকসানা এগুলো খেয়ে ফেলেছে। মাঝে মাঝে রোকসানাকে সহস্তে তারা ধরেছে মাছ খাওয়ার সময়। তো এরকম অবস্থা চলছিল রোকসানার সাথে বেশ কয়েক মাস যাবত। রোকসানা স্কুলে না যাওয়ার কারণে তার কয়েকজন বান্ধবী তাকে দেখতে এসেছিল এবং তারা দেখে গিয়েছে যে রোকসানার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, সে শারীরিকভাবে সুস্থ না। রোকসানা এরকম অদ্ভুত আচার আচরণে তারাও ভয় টয় পেয়ে তারা চলে গিয়েছে। স্কুলের টিচাররাও কয়েকজন এসেছিলেন। সেই টিচারদের মধ্য থেকে তাদের যে প্রধান শিক্ষক ছিলেন তিনি একটু হুজুর টাইপের ছিলেন। তিনি পূর্বে একটা মাদ্রাসায় ছিলেন, সেই মাদ্রাসায় তিনি চাকরি করতেন, পরবর্তীতে এই প্রাইভেট হাই স্কুলে ওনাকে নিয়ে আসা হয় প্রিন্সিপাল হিসেবে। তো সেই প্রিন্সিপালের সাথে যখন রহমত আলীর কথা হয় তখন প্রিন্সিপাল বলেন যে দেখেন মানুষের দুই ধরনের সমস্যা হতে পারে যেটা সাধারণ চিকিৎসা বা ডাক্তারের চিকিৎসায় সমাধান করা যায়, আবার দেখা যায় যে অন্য কোনো সমস্যা হতে পারে যেটা হুজুর তান্ত্রিক বা কবিরাজের মাধ্যমে সমাধান করা যায়। তো তিনি যেটা বলেন যে বহুত ডাক্তার তো দেখিয়েছেন, এবার আপনি একজন ভালো ভালো আলেমকে দেখান। তিনি একটা আলেমের ঠিকানা দেন, তো সেই ঠিকানায় সেই প্রিন্সিপাল নিজেই রহমত আলী এবং রহমত আলীর মেয়েকে নিয়ে তিনি সে আলেমের দরবারে যান। সে আলেম ওনার পরিচিত, উনি একসাথেই তারা এক মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। সে আলেম এরকম রুগী তিনি দেখেন। তো ওনার কাছে যখন নিয়ে যাওয়া হয় রুকসানাকে, তখন তিনি বেশ অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি যেটা জানান তিনি সরাসরি রহমত আলীকে কিছু বলেন। তিনি প্রিন্সিপালকে, অর্থাৎ রুকসানার স্কুলের প্রিন্সিপাল তো সাথে গিয়েছিলেন, সেই প্রিন্সিপালকে তিনি বলেন যে দেখেন রুকসানার শারীরিক কন্ডিশন এরকম যে মনে হচ্ছে যে তার উপর খারাপ বেশ কয়েকটা জিন ভর করে আছে, তিনি যেটা বুঝতে পারছেন, এবং সেই জিনগুলো খুবই খারাপ। সেই জিনগুলো এই এলাকার না, তাদেরকে অন্য এলাকা থেকে পাঠানো হয়েছে। তো প্রিন্সিপাল জিজ্ঞেস করেন পাঠানো যেহেতু হয়েছে তাহলে তো অবশ্যই এটা জাদু টাদু বা এরকম কিছু হবে। তখন হুজুর বলেন, ওই আলেম বলেন যে হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক বা তাকে হয়তো কালো জাদু করা হয়েছে যে কারণে এই সমস্যাটা হচ্ছে তার সাথে। এখন প্রিন্সিপাল যেটা বলেন যে তাহলে আপনি একটু বের করার চেষ্টা করেন যে কে জাদুটা করেছে এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, বা যে জিনগুলো রুকসানার উপর ভর করে বা রুকসানাকে জ্বালাতন করে সেই জিনগুলোকে কিভাবে তার উপর থেকে সরানো যায় সেই ব্যবস্থাটা করে দেখেন। ওই আলেম তখন বলেন যে দেখেন আমি তো সব কাজ হাতে নিতে পারি না, আমার অনেক ব্যস্ততা এবং অনেক কিছু নিষেধাজ্ঞা আছে, তবে আমি চেষ্টা করে দেখব। ওই আলেম তিনি বলেছেন এই কথা। তিনি নিয়মিত যে জিনিসগুলো দিয়েছিলেন সেই জিনিসগুলো যেন নিয়ম অনুযায়ী পালন করা হয় এবং আমল করা হয় সেগুলো তিনি রুকসানার বাবাকে অর্থাৎ রহমত আলীকে ভালোভাবে বুঝিয়ে দেন। তো পরবর্তীতে রহমত আলী তার মেয়েকে নিয়ে তিনি বাড়িতে চলে আসেন। তো বেশ কিছুদিন পর ওই আলেম প্রিন্সিপালের সাথে যোগাযোগ করেন এবং বলেন যে দেখেন আমি অনেক চেষ্টা করেছি জানার কিন্তু আমি এই ব্যাপারে ব্যর্থ হয়েছি, আপনি অন্য কারো মাধ্যমে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা। বেশ কয়েক সপ্তাহ কেটে যাবার পর হঠাৎ একদিন দুপুরবেলা রহমত আলীদের বাড়িতে এক ফকির বাবা আসেন, অর্থাৎ বুড়ো বয়স, অনেক বুড়ো, দাঁড়িয়ে আছে, মাথার চুলগুলো এলোমেলো, হাতে একটা বাজারের ব্যাগ, ওই ব্যাগে বেশ কিছু চাল আছে। তো তিনি যখন বাড়িতে আসেন তখন তিনি ডাকছিলেন যে মা বাবা যে আছো আমাকে একটু চাল দাও, হ্যাঁ এরকম ভিক্ষা দাও, এরকম তিনি বলছিলেন। রহমত আলী তখন আসেন, এসে তিনি এক পট ভরা মানে পূর্ণ করে তিনি চাল নিয়ে আসেন। চাল নিয়ে এসে তিনি বাবার সেই যে ফকির বাবা ছিলেন ওনার সেই ব্যাগের ভেতর তিনি চাল ঢেলে দেন এবং তিনি বলছিলেন যে আমার মেয়ের জন্য একটু দোয়া করেন, আমার মেয়ের শরীর খুবই খারাপ। এই কথা যখন বলেন তখনই ফকির বাবা বলেন যে কি হয়েছে তোমার মেয়ে। তো তিনি বিস্তারিত টুকটাক একটু অল্প সময় যা পারেন তিনি সবকিছু বলেন। বলার পর ওই ফকির বাবা বলছিলেন যে তোর মেয়েরে তো জিনে ধরছে, তোর মেয়েরে খুব খারাপ জিনে ধরছে, তোর মেয়েরে জিন সারাইতে হইলে ভালো একটা তান্ত্রিক দেখাই তৈব, আমার পরিচিত তান্ত্রিক আছে, তুই যদি কস আমি তাহলে তার নাম্বার দিতে পারি। তো ওই ফকির বাবা যখনই কথা বলেন তখন ওই রহমত আলী প্রথমে পাত্তা না দিলেও তিনি ভাবেন যে আল্লাহ কার না কার উসিলায় রহমত রাখছেন এটা তো তিনি জানতে পারেন না। তিনি তখন বলেন যে ঠিক আছে আপনি নাম্বারটা দিয়ে যান। তো ফকির বাবা তখন ওনার একটা ছোট ডায়েরিতে নাকি তিনি নাম্বার বেশ কয়েকজন লিখে রাখতেন, এবং অনেক ছোট একটা কোটি মোবাইল ছিল ওনার, বাটন মোবাইল, এটা তিনি ওনার লুঙ্গির অর্থাৎ কোমরে তিনি সেটা রাখতেন। তো সেই ডায়েরি থেকে তিনি খুঁজে কয়েক পৃষ্ঠা পর, তিনি তো লেখাপড়া সে যেরকম একটা জানতেন না, তিনি বলছিলেন যে এত পৃষ্ঠায় একটা নাম্বার আছে। তো ওই পৃষ্ঠাটা যখন রহমত আলী খুঁজে বের করে তিনি দেখেন যে একটা নাম্বার, ওই নাম্বারটা তিনি মোবাইল ডায়াল করে নেন। তো নেওয়ার পর তিনি সেটা ওই নাম্বারে কল দেন তখনই সাথে সাথে। তো ওই ফকির বাবা সেখানে আর দেরি করেনি, তিনি সেখান থেকে চলে যান। তো যখন তিনি কল দেন, প্রথমবার কল দেওয়ার পর কেউ কল ধরেনি, দ্বিতীয়বার কল দেওয়ার পর একজন ধরে বলে, হ্যাঁ, তিনি বলছেন যে অমুক তান্ত্রিক কিনা, অমুক তান্ত্রিকের সাথে কথা বলতে চাই। তো তখন তিনি ওই ওনার কাছ থেকে ওই তান্ত্রিকের ঠিকানাটা সংগ্রহ করেন, ফোন নাম্বারে সংগ্রহ করে তিনি প্রথমে একা নিজে ওই তান্ত্রিকের বাড়িতে চলে যান। তান্ত্রিকের বাড়িতে যাওয়ার পর তান্ত্রিকের সাথে দেখা করে তিনি ওনার মেয়ের সম্পর্কে সবকিছু খুলে বলেন এবং এই কয়েক মাস যাবৎ যে ওনার মেয়ে কিরকম অসুস্থ এবং কি কি আচরণ করছেন, এবং একজন আলেমকে দেখানোর পর সে আলেম ওনার মেয়ের রুকসানের ব্যাপারে কি কি বলেছেন এইসব বিষয়ে তিনি বলেন। তান্ত্রিক তখন বলেন যে আপনার মেয়েকে না দেখে তো আমি কিছু বলতে পারছি না। ওই তান্ত্রিক তখন একটা ঠিকানা দেন যে আমার একটা নিজস্ব চেম্বার আছে, সেই চেম্বারকে সবাই তন্ত্রশালা নামে চিনে। সেই তন্ত্রশালার ঠিকানাটা তিনি দিয়ে দেন রহমত আলীকে। রহমত আলী সেই ঠিকানা অনুযায়ী জন্য চলে আসে, একটা বার তিনি ঠিক করে দেন, এই অর্থাৎ শনিবার নাকি রবিবার যেন তিনি ঠিক করে দিয়েছিলেন, রহমত আলী ঠিক মনে পড়ছিল না। তো ওই বারে যেন তিনি ওনার মেয়েকে নিয়ে সে তন্ত্রশালায় চলে আসেন, সে তান্ত্রিক বলে দেন। পরবর্তীতে সেই ঠিকানাটা বুঝে নিয়ে রহমত আলী তিনি বাড়িতে চলে আসেন। সেই তারিখ অনুযায়ী রহমত আলী ওনার স্ত্রীকে সাথে নিয়ে, কারণ তো সে রুকসানা পাগলামি করছে, তাকে তো দুইজন সবসময় ধরে রাখতেই হয়, তো দুইজন ধরাধরি করে একটা অটো রিজার্ভ করে তারা চলে যায় সরাসরি ওই ঠিকানায়, অর্থাৎ ওই তান্ত্রিকের তন্ত্রশালায়। তন্ত্রশালায় যাওয়ার পর তিনি দেখেন যে তান্ত্রিক একাই সেখানে আছেন, তান্ত্রিকের সামনে নিয়ে রুকসানাকে বসানো হয়। রুকসানাকে দেখা মাত্রই তান্ত্রিক একটু চমকে ওঠেন এবং তিনি বলেন যে আপনার মেয়ের শারীরিক কন্ডিশন তো খুবই খারাপ, এতদিন যাব আপনার মেয়ে এভাবে অসুস্থতায় ভুগছে, আপনার মেয়েকে আরো আগে আমার কাছে আনা উচিত ছিল, এখন একটু দেরি হয়ে গিয়েছে, তবে আমি চেষ্টা করব আপনার মেয়েকে সুস্থ করার জন্য। রহমত আলী তখন তিনি হাত জোর করে তান্ত্রিকের কাছে বলছিলেন যে দেখেন, আপনি যদি কিছু করতে পারেন, আমার মেয়ে অনেক মাস ধরে অসুস্থ, সে কিছু খাইতে পারে না, সে কাঁচা মাছ মাংস খেয়ে সে আবার বমি করে দেয়, এরকম অবস্থা চলছে এবং তার মেয়ের শরীর শুকিয়ে একদম অবস্থা খারাপ, জরাজীর্ণ দেহ, মুখের অবস্থা একদম বিভৎস নারীদের মতো, একেবারে অদ্ভুত দেহ, হাত পা বোঝা যায় মাংস একদমই নাই, চামড়াগুলো একদম কুচকে গিয়েছে, এরকম একটা অবস্থা, চোখের নিচে কালি, মাথার চুলগুলো সবসময় এলোমেলো হয়ে থাকত, কারণ বেশ অনেকদিন যাবতই তাকে গোসল করানো হয়নি। সন্ধ্যার পর তান্ত্রিক একটা যজ্ঞ শুরু করেন। তন্ত্রশালার সামনে তিনি একটা মশালের সাহায্যে, ছোট একটা গর্ত ছিল, ওই গর্তের ভেতরে তিনি কাঠ কয়লা রাখেন এবং সেখানে আগুন তিনি ধরিয়ে দেন। ওই আগুনের চারপাশে তিনি গোল একটা বৃত্ত অঙ্কন করেন, বৃত্ত তিনি মাটিতে খাঁজ কেটে অঙ্কন করেছিলেন, ওই বৃত্তের উপর তিনি সাদা রঙের পাউডার, যেটা দেখে মনে হচ্ছিল আটা বা ময়দা হবে এরকম কিছু একটা, ওই সাদা রঙের পাউডার তিনি ছিটিয়ে দেন। ছিটিয়ে দিয়ে তিনি পূর্বেই ওই পাউডার সেখানে ছিটানোর পূর্বেই তিনি রুকসানাকে ওই আগুনের যে ইয়াটা ছিল, যজ্ঞের আগুন জ্বলছিল ওটার পাশেই রুকসানাকে তিনি বসিয়েছিলেন। রুকসানার মা বাবাকে সে তান্ত্রিক বললেন যে আপনারা দূরে বসে থাকেন এবং দেখেন কি হয়। তান্ত্রিক তখন ওই সার্কেলের বাইরে তিনি বসে পড়েন, বসে তিনি মন্ত্র জপ করা শুরু করেন। তো রুকসানাকে যখন ওই আগুনের পাশে বসানো হয়েছিল, সে তখন উশৃঙ্খল ভাবে মানে গালাগালি করছিল, খুবই খারাপ ভাষায় তান্ত্রিককে গালাগালি করছিল। তো একটা পর্যায়ে যখন ওই তান্ত্রিক কিছু মন্ত্র পাঠ করে বেশ কয়েকবার ফু দেন রুকসানার শরীরে, তখন কিছুটা শান্ত হয়ে সে বসে থাকে। তান্ত্রিক তখন তার যজ্ঞ শুরু করে, তার কিছু চেলারা ছিল তারা কাছে এসে বসে এবং তান্ত্রিক যা যা চাচ্ছিল সবকিছু তান্ত্রিককে এগিয়ে দিচ্ছিল। তান্ত্রিক সর্বপ্রথম যেটা চায়, তিনি একটু কর্পূর চেয়েছিলেন, কর্পূর, সেই কর্পূর তিনি হাতে নিয়ে তিনি ছিটিয়ে দিতে থাকেন ওই অগ্নিকুণ্ডলীর চারপাশে। এরপর তিনি একটা কাঠি বের করেন। কাঠিটা একটু অদ্ভুত রকমের ছিল, একদম বাঁকানো ব্যান্ড করা ধনুকের মতো। সেই কাঠিটা তিনি বের করে বারবার সেই কাঠিটা তিনি মাটিতে আঘাত করছিলেন। তো একটা পর্যায়ে তিনি যখন মন্ত্র জপ করতে করতে ওই কাঠিটা মাটিতে আঘাত করছিলেন, তখন হঠাৎ করে তিনি রুকসানাকে ডাক দেন, এই রুকসানা। এরকম ভাবে যখন তিনি ডাক দেন তখন রুকসানা জবাব দেয়। জবাব দেওয়ার পর তিনি রুকসানাকে প্রশ্ন করছিলেন যে তোরা কয়জন আছিস, রুকসানাকে ভর করেছিস তোরা কয়জন। তখন রুকসানার কণ্ঠটা এরকম মনে হচ্ছিল যে দ্বৈত কণ্ঠে মানুষ যেরকম কথা বললে শোনা যায়, দুইটা মেয়ে মানুষ যদি কথা বলে একসাথে চিকন কণ্ঠে, একদম চিকন কণ্ঠে কথা বলে যেরকম শোনা যায় এরকম শোনা যাচ্ছিল। তো রহমত আলীর মেয়ে কিন্তু একদম চিকন কণ্ঠে কথা বলতো না, স্বাভাবিকভাবে কথা বলত। তো এই কণ্ঠটা যখন শুনতে পায় তখন রহমত আলী একটু ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে ওর মেয়ের ভিতরে যে জিনটা আছে বা ওর মেয়ের উপর যে জিনটা ভর করেছে সে হয়তো কথা বলছে। তান্ত্রিক তখন প্রশ্ন করতে থাকেন, তোরা কয়জন, তোদের নাম কি, তোদের ঠিকানা কোথায়, এরকম প্রশ্ন তিনি করছিলেন এবং কিছু কিছু প্রশ্নের সে উত্তর দিচ্ছিল এবং কিছু কিছু প্রশ্নের উত্তর সে দিচ্ছিল না। সে বলছিল আমি এগুলো উত্তর দিতে পারবো না। কিছুক্ষণ পরপরই সে হুমকি দিচ্ছিল, অর্থাৎ রুকসানার উপর ভর করা সেই জিনটা হুমকি দিচ্ছিল। একটা পর্যায়ে জানা যায় তান্ত্রিক যেটা জানতে পারে যে রুকসানার উপর নয়টা জিন ভর করেছে। নয়টা জিনের নয়টাই পুরুষ জিন এবং খুবই খারাপ। তারা পালাক্রমে একের পর একজন ধারাবাহিকভাবে তারা ভর করে রুকসানার উপর। রুকসানাকে তারা ইচ্ছা মতো ব্যবহার করে, রুকসানার শারীরিক চাহিদার তারা সেটা পূর্ণ করতে চায়। তারা একটা সার্কেল তৈরি করেছিল রুকসানার চারপাশে, নয়জনই থাকতো আশেপাশে, একজন একজন করে রুকসানার উপর ভর করত। সবকিছু শোনার পর তান্ত্রিক বলেন যে তান্ত্রিক তখন প্রশ্ন করেন যে তোদেরকে কে পাঠিয়েছে। প্রথমে তারা বলতে চায় না, তারা বলে যে না এরকম আমি বলতে পারবো না কে পাঠিয়েছে, এরকম তারা বারবার বলছিল। তো একটা পর্যায়ে তান্ত্রিক জোরাজুরি করার পর এবং বিভিন্ন মন্ত্র দিয়ে আঘাত করার পর তাদের মধ্যে থেকে একজন বলতে থাকে যে এমুক আমাকে পাঠিয়েছে, এমুক সে আমাকে এরকম এরকম ভুগ দিয়েছে এবং সে আমাকে বলে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত সে তিলে তিলে শেষ না হয়ে যাচ্ছে তাকে যেন আমরা ছেড়ে চলে না যাই, এরকমটা বলছিল। সব কিছু শোনার পর সে তান্ত্রিক বলেন যে কি করলে তোরা তাকে ছেড়ে চলে যাবি বল। তারা বারবার বলছিল যে আমরা আমাদের কার্য সিদ্ধি করার আগ পর্যন্ত এখান থেকে চলে যেতে পারবো না, তাকে আমরা ছাড়বো না, এরকম কথা তারা বারবার বলছিল। তান্ত্রিক তখন বলেন যে তোদেরকে আমি চাইলে এখনই বন্দি করতে পারি। তারা তখন বলছিল, অর্থাৎ ওই রুকসানার উপর যে জিনটা ভর করেছিল সে তখন বলছিল যে না, তুই আমাকে এবং আমাদের সহযোগী কাউকেই তুই বন্দি করতে পারবি না, তোর সেই ক্ষমতা নেই। তান্ত্রিক তখন সেখান থেকে উঠে দাঁড়িয়ে তিনি সরাসরি ওনার তন্ত্রশালার ভিতরে চলে যান। ভিতরে গিয়ে তিনি একটা বই বের করে আনেন, সেই বইটা যখন তিনি খুলেন, বইটা খোলার সাথে সাথে রুকসানা যে দ্বৈত কণ্ঠে তিনি কথা বলছিল, একটা পর্যায়ে রুকসানা সেখানে নেতিয়ে পড়ে এবং মনে হচ্ছিল যে রুকসানা অজ্ঞান হয়ে গিয়েছে। তান্ত্রিক তখন সাথে সাথে ওই সার্কেলের ভেতরে প্রবেশ করে তিনি রুকসানাকে তুলে ধরেন এবং বলেন ওনার মা বাবাকে কাছে আসতে। ওনার মা বাবা কাছে আসার পর যে বলেন যে আপনার তাড়াতাড়ি তাকে ধরাধরি করে তন্ত্রশালার ভিতরে নিয়ে যান। তো রহমত আলী এবং তার স্ত্রী তান্ত্রিকের কথা মতো তার মেয়েকে ধরাধরি করে তাকে তন্ত্রশালার ভিতরে নিয়ে যায়। তন্ত্রশালার ভিতরে নিয়ে যাওয়ার পর রুকসানার যখন জ্ঞান ফিরে সে তখন স্বাভাবিকভাবে তার মা বাবার সাথে কথা বলছিল এবং বলছিল যে তাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে, তার শারীরিক অবস্থা এরকম কেন, সে বারবার তার মা বাবাকে প্রশ্ন করছিল। তার মা বাবা অর্থাৎ রহমত আলী তখন একটাই উত্তর দিচ্ছিলেন যে তোকে সব পরে বলা হবে, তুই এখন নিশ্চিন্তে বিশ্রাম কর। ওই তান্ত্রিক তখন বলেন যে এই ঘরে তো আপনাদের থাকা যাবে না, এই ঘরে আপাতত রুকসানা থাকুক, আপনারা পাশে অতিথিশালা আসে, সে অতিথিশালায় আপনারা আসেন, এখানে থাকবেন, তিনি রাতে থাকার ব্যবস্থা করে দেন। রহমত আলী বলেন যে আমার মেয়েকে একা রেখে এখানে যাব না, আমার তো ভয় করছে। তান্ত্রিক তখন বলেন যে ভয় কিছু নাই, আমরা তো আছি এবং ওই তন্ত্রশালার কিছু কর্মচারী আছে, মেয়ে কর্মচারী আছে, তারা দেখাশোনা করবে বলে দিয়ে যায়। রহমত আলী তখন তার স্ত্রীকে নিয়ে তিনি তখন সেই অতিথিশালায় চলে যান এবং সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তান্ত্রিক ওই দিন রাতের বেলা তিনি যখন তন্ত্রশালার সামনে আসেন তখন তিনি হঠাৎ করে একটা শব্দ শুনতে পান, অর্থাৎ সেই রোকসানাকে তন্ত্রশালার ভিতরে যে রুমটাতে রাখা হয়েছিল সেই রুমটা তিনি সবসময় লাইট চালিয়ে রাখতেন এবং ওই রোকসানার সাথে একজন মেয়ে কর্মচারীকে সবসময় থাকার জন্য তিনি বলে দেন। তো তিনি যেটা বুঝতে পারেন যে ওই রোকসানা কারোর সাথে যেন কথা বলছে, তো তিনি ওই ভেতরে ঢোকেন। রুমের ভেতরে ঢোকার পর যখন তিনি রোকসানার রুমের ভেতর ঢুকতে যাবেন তখন তো তিনি বাইরে থেকে বুঝতে পারেন যে ওই রুমের লাইট চালানো। তো হঠাৎ করে যখন তিনি রোকসানার রুমের দরজাটা খোলেন তখন হঠাৎ করে ওই রুমের লাইটটা নিভে যায়। নিভে যাওয়ার পর ওই তান্ত্রিক অন্ধকারের মধ্যেও তিনি যেটা ফিল করতে পারছিলেন যে রোকসানা ছাড়াও ওই রুমে আরো কিছু সত্তা আছে এবং তারা বিভিন্ন জন বিভিন্ন রূপ নিয়ে সেখানে আছে। তান্ত্রিক চোখ বন্ধ করেন সেখানে এবং তিনি যেটা ফিল করতে পারছিলেন যে সেই অদৃশ্য সত্তাগুলো তাকে দেখে পট্ট হাসি দিচ্ছে। তিনি চোখ খোলেন, চোখ খোলার পর তিনি আবছা আলোয় যেটা দেখতে পান কালো ছায়া, অসংখ্য কালো ছায়া, অসংখ্য। হঠাৎ করে তিনি দেখেন সেই অসংখ্য, অর্থাৎ যেখানে হাজার হাজার দেখা যাচ্ছিল সেটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গিয়েছে। অদৃশ্য হওয়ার পর তিনি গুনে দেখেন সেখানে নয়টা ছায়া, একটা ছায়া, একটা অদ্ভুত আকৃতির ছায়া, তার মাথাটা বিশাল বড়, একটা বেলুন ফুলালে যেরকম বড় সাইজ হয়ে যায় এরকম বড় সাইজের তার মাথা, সেই কালো ছায়া। সে ছায়াটা রোকসানার কাঁধের উপর দাঁড়িয়ে আছে। তিনি আরো দেখেন আরেকটা ছায়া সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে উল্টা হয়ে। তিনি দেখেন আরো বেশ কয়েকটা ছায়া খাটের উপর, একদম নামাজে যেরকম মানুষ বসে হাঁটু গেড়ে, এরকম হাঁটু গেড়ে বসে আছে। আরো কয়েকটা ওই খাটের আশেপাশে হাঁটাহাঁটি করছে এবং তারা তখন তান্ত্রিকের দিকে তাকিয়ে অট্ট হাসি দিচ্ছে এবং বলছে যে তোর এখন কোনো কিছু করার ক্ষমতা নেই রোকসানা, এখন আমাদের দখলে, আমরা আমাদের ইচ্ছা মতো তাকে এখন ভোগ করব। এই কথা তখন বলছিল ওই অবয়বগুলো, কালো ছায়া কৃতির সে অবয়বগুলো তখন এইভাবে বলছিল। তান্ত্রিক এই জিনিসটা সহ্য করতে পারছিল না। তিনি বলেন যে আমি তোদেরকে এখনই শেষ করে দেব। তিনি জোরে জোরে মন্ত্রপাঠ শুরু করেন কিন্তু তান্ত্রিকের সেই মন্ত্র কোনো কাজে আসছিল না। তিনি দেখেন তিনি যতই মন্ত্র পড়ছেন ততই ওই অবয়বগুলো পট্ট হাসি দিচ্ছে এবং ভেঙচি কাটছে তাকে দেখে, একটারও কোনো কিছু ক্ষতি হচ্ছে না। তান্ত্রিক তখন সেখান থেকে চলে আসেন, চলে তিনি উনার সরাসরি উনার যে নিজস্ব রুম ছিল সেই রুমে তিনি যান। রুম থেকে তিনি সেই পুঁথিটা বের করেন, যেই বইটা তিনি প্রাচীন বই উনার কাছে ছিল সেই বইটা তিনি বের করেন। সেই বইয়ের থেকে তিনি ময়ূরের পালক বের করেন, এক ধরনের অদ্ভুত রকমের ময়ূরের পালক ছিল, সে পালকটা তিনি বের করে তিনি হাতে নিয়ে বেশ কয়েকবার মন্ত্র ফুঁকতে থাকেন। তারপর তিনি সেই রোকসানার রুমের ভেতরে প্রবেশ করে সেই পালকগুলো তিনি ছিটাতে থাকেন চারপাশে। কিছুক্ষণের মধ্যে যখন তিনি বুঝতে পারেন যে অবয়বগুলো ওনার সামনে ছিল সে অবয়বগুলো ধীরে ধীরে রুমের, অর্থাৎ যে রুমের টিনের চাল ছিল, টিনের বেড়া ছিল সেই তন্ত্রশালার, সেই বেড়া ভেদ করে তারা বাইরে চলে গিয়েছে। তান্ত্রিক তখন সাথে সাথে রোকসানাকে ওই রুম থেকে বের করে নিয়ে তিনি ওনার যে নিজস্ব যে রুমটা যেটা সবসময় বন্ধ অবস্থায় থাকে তিনি খুবই কড়া নিরাপত্তায় সেটা রাখেন, সেই রুমে তিনি রোকসানাকে ট্রান্সফার করেন এবং ওনাদের যে কর্মচারী আছে মেয়ে কর্মচারীকে তিনি বলে দেন যে তোমরা থাকবে ওর সাথে আজকে, তোমরা কেউ যেন ওর কাছ থেকে সরে না যাও। এই কথা তিনি তান্ত্রিক ওই কর্মচারীদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে যান। ওই রাতের মতো তান্ত্রিক তখন সবকিছু বুঝিয়ে দিয়ে তিনি চলে আসেন, অর্থাৎ ওই তন্ত্রশালার পাশে ওনার নিজস্ব ঘর ছিল, তো তন্ত্রশালটা যেখানে ছিল এর একটু পিছন দিকেই, হয়তো 20-25 মিটার দূরে সেই তাদের গ্রামের শ্মশানঘাটটা ছিল। শ্মশান, সেই শ্মশানটা একটু বড় এরিয়া জুড়েই তৈরি করা হয়েছিল। পরদিন সকালবেলা তিনি যান রোকসানার কাছে, দেখেন শারীরিকভাবে সে কিছুটা সুস্থ। তিনি তখন উনার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী উনি ঝাড়াতে থাকেন। সারাদিন নিয়ম করে পরপর একটু পরপরে তিনি ঝাড়াতেন রোকসানাকে। সারাদিন কাটার পর ওই দিন রাতের কথা, তান্ত্রিক ওনার একটা গুরুত্বপূর্ণ কাজে তিনি অন্যদিকে গিয়েছিলেন, সেখান থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তান্ত্রিক যেটা বলেছিল যে ওনার আনুমানিক সময়টা ছিল প্রায় 11টা, রাত 11টায় তখন তিনি ওই শ্মশান ঘাটের পাশে যে রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে আসছিলেন ওনার তন্ত্রশালার দিকে। হঠাৎ করে ওনার চোখ যায় একটা গাছের দিকে, বড় একটা কড়ুই গাছ যেটা শ্মশানের ভিতরে ছিল। সে কড়ুই গাছের একটা ডালে একটা কিছু ঝুলে আছে উল্টো হয়ে। তিনি দেখছিলেন সাদা কাফনের কাপড় পরা এরকম একটা জিনিস, সাদা কাপড় পরা। তিনি কাছাকাছি আসার পর তিনি খেয়াল করে যেটা দেখতে পান, আসলে একটা কাফনের কাপড়। মুসলমানদের যেরকম কাফন থাকে না, কাফনের কাপড় থাকে, তিনি যেটা বলেন যে ওইরকম কাফনের কাপড় পরা একটা লাশের মতো কিছু একটা ঝুলে আছে উল্টো হয়ে। তিনি একটা ডাক দেন যে কে ওখানে। সাথে সাথে ওই কাফনের কাপড় পরা যেটা ছিল সেটা উল্টো দিকে মুখ করেছিল, সেটা ওনার সামনের দিকে তাকায়। তাকানোর পর একদম বিভৎস চেহারা এবং ওর মাথায় দুটো শিং ছিল, মহিষের শিং। অর্থাৎ সিলেট অঞ্চলে যারা মহিষ লালন পালন করে অনেকে দেখবেন যে তাদের অনেক লম্বা শিং থাকে। সেই মহিষগুলো অর্থাৎ গাভী যে মহিষগুলো থাকে সেগুলোর একদম লম্বা শিং থাকে বাঁকানো, এরকম দুইটা শিং মহিষের শিঙের মতো ওই অভাবটার মাথায়। এবং সে বিদঘুটে হাসি দিচ্ছে এবং বলছে যে তোর রোকসানার কি অবস্থা করেছে তুই গিয়ে দেখ। এই কথা বলার পর তান্ত্রিকের হুশ উড়ে গিয়েছিল, মানে তিনি ভয় পেয়ে যাচ্ছেন অনেকটা যে রোকসানার কি অবস্থা হয়েছে, এই অভাবটা কি বলছে। তো তিনি একবার যেটা খেয়াল করেন যে তাকে হয়তো ভয় দেখানোর জন্য এই অভাবটা এরকম বলছে। তিনি সাথে সাথে একটা দৌড় দেন, দৌড় দিয়ে তিনি ওনার তন্ত্রশালার কাছে যান। তন্ত্রশালার কাছে গিয়ে তিনি এক দৌড়ে তিনি ওনার রুমের ভেতর প্রবেশ করেন এবং তিনি দেখেন যে ওনার রুমে যে টেবিলটা আছে সেই টেবিলের উপর রোকসানা শুয়ে আছে। কাছে গিয়ে দেখেন রোকসানার মাথায় তিনি হাত বুলান, কিন্তু রোকসানার কোনো নড়াচড়া নাই। রোকসানার হাত তিনি ধরেন, হাত ধরে তিনি নাড়া দেন, কিন্তু রোকসানা সরে নড়ছিল না। একটু পর যখন তিনি রোকসানার হাতের কবজিতে ধরে তিনি পালস চেক করছিলেন, দেখেন কিছুই নড়ছে না। এবং তিনি কয়েক মুহূর্তের মধ্যে তিনি বুঝে যান যে রোকসানার নিথর দেহ এখানে পড়ে আছে। তিনি একটু ভালো করে কুপি বাতির সাহায্যে তিনি একটু ভালো করে রোকসানার গলার দিকে তাকাতে দেখেন যে রোকসানার গলায় দড়ির দাগ, মোম লাগানো যে ফাঁসির দড়ি থাকে ওই দড়ির ছাপ একটা রোকসানার গলার মধ্যে, একদম লাল টকটক করছে। রোকসানা কিন্তু সুন্দর ছিল, ফর্সা ছিল, যে কারণে তার গলায় যে রশির দাগটা পড়েছে সেই দাগটা একদম লাল রক্তবর্ণ হয়ে গিয়েছে। তিনি যারা দেখেন যে ওনার সিলিংয়ের মধ্যে যে ফাঁসি দেওয়ার দড়িটা, সে দড়ির অর্ধেকটা অংশ সেখানে ঝুলে আছে এবং বাকি অর্ধেকটা তার গলা থেকে ছেড়ে সেটা নিচে পড়ে গিয়েছে। এই জিনিসটা তিনি দেখেন, তিনি বুঝতে পারছিলেন না যে মানসিক ভাবে কিছুটা বিপর্যস্ত হওয়ার পর রোকসানা কি নিজে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে, সে জিনগুলো তাকে মেরে ফেলেছে, তিনি সেটা বুঝতে পারছিলেন না। তিনি জোরে একটা চিৎকার দেন, সে তান্ত্রিক তখন আশেপাশে যারা কর্মীরা ছিল সবাই দৌড়াদৌড়ি করে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে তারা আসে। কয়েকজনকে দিয়ে খবর পাঠানো হয় রহমত আলী এবং তার স্ত্রী আসার জন্য। তারা দৌড়ে আসে, এসে দেখে নিজের মেয়ে রোকসানার নিথর দেহ তান্ত্রিকের রুমের টেবিলের উপর পড়ে আছে। তারা দেখে তারা বিশ্বাস করতে পারছিল না তার মেয়ের মৃত্যু এইভাবে হবে। তারা বারবার তান্ত্রিককে দোষারোপ করছিল। তান্ত্রিক বলছিল যে না, আমি তো বাইরে গিয়েছিলাম, আমি এসে দেখি এরকম অবস্থা। তিনি বলছিলেন বারবার যে ওই জিনগুলো রোকসানাকে মেরে ফেলেছে। তিনি বলেন যে আপনার মেয়েকে যে জাদু করেছে সে খুবই খারাপভাবে জাদু করেছে, সে অনেক নিকৃষ্টভাবে সে শয়তানের পূজা করে ওই জিনগুলোকে রোকসানের উপর পাঠিয়েছে যেন তাকে তিলে তিলে শেষ করে দেয়া হয়। রহমত আলী সেখানে কান্নাকাটি করতেছেন, তার স্ত্রীও একদম ভেঙে পড়েছেন, সেখানে অবস্থা খুবই খারাপ। যখন রোকসানাকে তার টেবিলের উপর থেকে নামিয়ে মাটিতে রাখা হয় তখন তান্ত্রিক অট্ট হাসি শুনতে পাচ্ছিলেন, যেটা আশেপাশের যারা ছিল কেউই শুনতে পায় নাই, শুধু তান্ত্রিক একাই তিনি শুনতে পাচ্ছিলেন। অনেকগুলো অবয়বের অট্ট হাসি, তারা হাসছে পৈচ্ছাসিকভাবে, তারা হাসছে খুবই ভিদঘুটে হাসি তাদের। এ হাসির শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন চারপাশ থেকে। তিনি আসলে বুঝতে পারছিলেন না ফাঁসির দড়ি ঝুলে আছে ওনার সিলিংয়ে। সে যদি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করত, সে ওখানেই ঝুলে থাকত, তার দেহ কিভাবে টেবিলের উপর একদম সুন্দরভাবে শোয়ানো। তিনি সেটা বুঝতে পারছেন না, আসলে কি সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। তান্ত্রিক তখন ওখানে ভেঙে পড়েছে, মানে তান্ত্রিক সে নিজেই ভয় পাচ্ছিল, কারণ তার এই তন্ত্রশালায় এরকম একটা ঘটনা এই প্রথমবার ঘটেছে। রহমত আলী তখন কি করবে সে বুঝতে পারছে না। আশেপাশে সকাল হওয়ার পর আশেপাশের মানুষজন যখন বিষয়টা জানতে পারে এবং সবার কাছে যখন জানাজানি হয়ে যায়, তখন তারা পুলিশ কল করার পর পুলিশ সেখানে আসে। তৎক্ষণাৎ ওই পুলিশ ওই তন্ত্রশালায় সে তান্ত্রিক এবং যারা কর্মচারী ছিল সবাইকে তারা অ্যারেস্ট করে নিয়ে যায় এবং তখন রোকসানার সেই মৃতদেহের তারা পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। পরবর্তীতে পোস্টমর্টম শেষ করার পর রোকসানার সেই দেহটা হস্তান্তর করা হয় রহমত আলী পরিবারের কাছে। রহমত আলী সেই পুলিশ সদস্যদের সাথে কথা বলেছেন যে দেখেন, তান্ত্রিক খুবই ভালো মানুষ, তিনি অনেক চেষ্টা করেছেন আমার মেয়েকে বাঁচানোর জন্য। তো জিন রিলেটেড কথাবার্তা যখন বলেন ওই পুলিশের সাথে, পুলিশ বলছিলেন যে এসব ফাও কথা, তারা আসলে বিশ্বাস করছিলেন না, তাই তারা কোনোভাবেই এই কেসটা বন্ধ করবেন না। তো পরবর্তীতে তার মেয়েকে দাফন করা হয়, আত্মীয় স্বজনরা আসেন, মেয়েকে তাদের গ্রামের যে কবরস্থান ছিল সেখানে দাফন করা হয়। পরবর্তীতে ওই তন্ত্রশালাটা পুলিশ একদম সিলগালা করে দেয়, বন্ধ করে দেয় এবং এই তন্ত্রশালায় যেন কোনো রকম কাজ না হয়, তিনি ওই পুলিশরা তখন সেটা একদম স্পষ্টভাবে বলে দিয়েছে। তো পরবর্তীতে তান্ত্রিক নাকি বেশ কয়েক বছর জেলে ছিল, জেল থেকে ছুটে আসার পর সেই তান্ত্রিক রহমত আলীর সাথে পরবর্তীতে দেখা করেন এবং বলেন যে ওনার ভাগ্যটা ছিল তাই এরকমটা হয়েছে। এবং ওই তান্ত্রিক তখন বলেন যে আপনারা কি জানতে পেরেছেন যে আপনাদের মেয়ের উপর কারা জাদুখানা করেছিল। তারা বলে যে না, আমরা আর সেই বিষয়ে কোনো হুজুর বা কোনো কবিরাজের কাছে যাই নাই এবং জানতেও পারিনি। তান্ত্রিক বলেন যে ঠিক আছে, ওইসব বিষয় আর জানার দরকার নাই। ওই তান্ত্রিক তখন বলেন যে আমিও জানি না, আমিও অনেকভাবে চেষ্টা করেছি জানার, কিন্তু আমি আসলে বের করতে পারিনি কে বা কারা আপনার মেয়ে রোকসানার উপর জাদু টানা করেছিল।